বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 9 নভেম্বর, 24 কার্তিক এবং ফার্সি 18 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে, সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/parstodaybangla। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরাক ও সিরিয়া সীমান্তে নতুন করে সন্ত্রাসী হামলা চালানোর নানা রহস্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে HSC পরীক্ষার প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানির বিষয়ে ইসলামী চিন্তাবিদদের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রমের সঙ্গে $4,000 কোটি সমঝোতা চুক্তি সই করেছে ইরান, মস্কো সফর শেষে জানালেন জ্বালানি মন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি, অন্যদিকে সিনেটে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর কাছ থেকে $4.5 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এবং ভারতে নির্বাচন এলেই বিজেপির নাগরিকত্ব দেওয়ার কথা মনে পড়ে বলে কেন্দ্রে ক্ষমতাসীন দলকে একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র এরোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন তারা শর্টকাট বা সহজ পন্থায় সামরিক উন্নয়ন ঘটিয়েছেন। তিনি বলেন, আমরা সামরিক উন্নয়নের জন্য শর্টকাট উপায় খুঁজে পেয়েছি। এই পন্থায় যে সাফল্য এসেছে তা শত্রুদের জন্য হুমকি সৃষ্টি করেছে। হাজিজাদে বলেন, প্রচলিত পন্থায় প্রতিযোগিতার পরিবর্তে সহজ পন্থায় দ্রুত উন্নয়ন সাধনের চেষ্টা করেছে ইরান। এরই ধারাবাহিকতায় এটা সম্ভব হয়েছে। IRGC-র এরোস্পেস ফোর্সের পাশাপাশি সেনাবাহিনীর এরোস্পেস ফোর্সও অত্যন্ত শক্তিশালী। সম্প্রতি সেনাবাহিনীর এরোস্পেস ফোর্সের প্রধান আলী রেজা সাবাহি ফার্ড বলেছেন, বিশ্বে আর মাত্র একটি দেশের কাছে বভার 373-এর উন্নত সংস্করণের সমপর্যায়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানকেও আঘাত করা সম্ভব, যেগুলো রাডার ফাঁকি দিতে অত্যন্ত পারদর্শী। অন্য দেশগুলোও যদি এই ব্যবস্থা তৈরি করতে চায় তাহলে তাদের আরও 20 বছর সময় লাগবে।
রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাসপ্রমের সঙ্গে $4,000 কোটি সমঝোতা চুক্তি সই করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আজ তথ্য জানিয়েছেন ইরানের জ্বালানি মন্ত্রী জাওয়াদ অওজি। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকের অবকাশে আরও বলেন, গ্যাসপ্রম হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি। এই কোম্পানির সঙ্গে আমরা প্রায় $4,000 কোটি সমঝোতা চুক্তি করেছি। গ্যাসপ্রম সহ রাশিয়ার বড় কোম্পানিগুলো ইরানের সঙ্গে এখন চুক্তি সই করছে বলে জানান এই মন্ত্রী। এর আগে এই কোম্পানির সঙ্গে $650 কোটি চুক্তি সই করেছে ইরান। গত জুলাই মাসে ইরানিয়ান ন্যাশনাল অয়েল কোম্পানি এবং রাশিয়ার গ্যাসপ্রম ইরানের দুইটি ক্ষেত্রে, গ্যাস ক্ষেত্রে এবং ছয়টি তেলের খনি উন্নয়নের কাজে সহযোগিতা করার জন্য একমত হয়। এর আওতায় দুই দেশ প্রাকৃতিক গ্যাস এবং তেলজাত পণ্য, LNG প্রকল্প বাস্তবায়ন এবং গ্যাস পাইপলাইন নির্মাণের মতো বিষয় রয়েছে। ককেশাস সংকটের আন্তঃআঞ্চলিক সমাধানের আহ্বান জানিয়েছে ইরান। সেই সঙ্গে তেহরান আবারও এ অঞ্চলের সংকট নিরসনে বহিঃশক্তির হস্তক্ষেপের বিরোধিতা করেছে। নাগরণ কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে যখন মধ্য এশিয়ার দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, তখন এ সংকট নিরসনের ব্যাপারে ইরানের এ অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি মঙ্গলবার তেহরানে বলেছেন, আঞ্চলিক দেশগুলোর রাজধানীগুলোতে বসে ককেশাস সংকটের সমাধান করতে হবে, কোনো বহিঃশক্তির হস্তক্ষেপের মাধ্যমে নয়। আন্তর্জাতিকভাবে নাগরণ কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড হিসেবে চিহ্নিত হলেও ওই এলাকায় জাতিগত আর্মেনীয়রা বসবাস করে। ইরানের ওই দুই প্রতিবেশী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে ইরানের নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। নাসের কানানি বলেন, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যত উত্তেজনাই থাকুক, উভয় দেশকে পরস্পরের ভৌগোলিক সীমারেখার প্রতি সম্মান জানাতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা এখনও শেষ হয়নি। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের 435 আসন এবং সিনেটের 100 আসনের মধ্যে 35টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 36 জন গভর্নর নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়েছে। প্রাথমিক ফলাফলে এ নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি, আর সিনেটে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের দল সমান অবস্থানে রয়েছে। রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদের 199 আসনে জয় নিশ্চিত করেছে, আর জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে 178 আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণের জন্য দরকার 218 আসন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সিনেটে উভয় দলই 48 করে আসন নিশ্চিত করেছে। সিনেট নিয়ন্ত্রণের জন্য 51 আসন প্রয়োজন। এই নির্বাচনের ফলাফল মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আগামী দিনের কর্মসূচির উপর প্রভাব ফেলবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর কাছ থেকে $4.5 বিলিয়ন ঋণ পাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 7 কিস্তিতে 2026 সাল পর্যন্ত এ ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে 2023 সালের ফেব্রুয়ারিতে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ। বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে IMF-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ঋণের পরিমাণ $4.5 বিলিয়ন, 7 কিস্তিতে 2026 সাল পর্যন্ত এই ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী 2023 সালের ফেব্রুয়ারিতে। বাকি ঋণ প্রতি 6 মাস অন্তর অন্তর 519 মিলিয়ন SDR স্পেশাল ড্রয়িং রাইটস হিসেবে 6টি সমান কিস্তিতে 2026 সালের মধ্যে পাওয়া যাবে।
যেভাবে আমরা চেয়েছি ঠিক সেইভাবেই আমাদেরকে ঋণ আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, সুতরাং এখানে কোনো যে আপনাদের অ্যাপ্রিহেনশন ছিল যে আমরা পাবো না এবং হয়তো কেটে দিবে, হয়তো বিভিন্ন প্রজেক্ট এটা ওটা শর্ত দিয়ে এগুলোকে আমাদেরকে দিবে না, কিন্তু এই জাতীয় কোনো শর্ত দেওয়া হয় নাই। শর্তগুলো যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় সেগুলোই শর্ত দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেছেন, আইএমএফ এর কঠিন শর্ত মেনে নেওয়া হবে না।
আইএমএফ ঋণ আমরা গ্রহণ করব, তবে কঠিন শর্ত আমরা মেনে নেব।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা, তিনি ভারতে বিজেপি শাসিত গুজরাট রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসনে প্রার্থীদের জয় পরাজয়ে মুসলিম ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। রাজ্যটিতে ক্ষমতায় ফেরার চেষ্টায় থাকা বিজেপি পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে। নির্বাচনী প্রচারের সময় বিজেপি জোর দিয়ে উন্নয়নের ইস্যু তুলছে, কিন্তু বিলকিস বানু ইস্যুতে হিন্দুত্ববাদী বিজেপি কিছুটা ব্যাক ফুটে রয়েছে বলে রাজনৈতিক মহলে অনেক আলোচনা হচ্ছে। 2002 সালে গুজরাট দাঙ্গার সময় 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে গণধর্ষণকারী 11 জন আসামিকে গত 15 আগস্ট মুক্তি দেয়া হয়। বিলকিসের ধর্ষকরা ছাড়া পেরে জেলের বাইরে তাদের ফুল এবং মালা দিয়ে বরণ করা হয়। ভয়াবহ ওই ঘটনায় সে সময় বিলকিসের 3 বছরের শিশুকন্যা সহ পরিবারের 7 জনকে তার চোখের সামনেই খুন করা হয়। গণধর্ষণকারী 11 জন আসামিকে সম্প্রতি এভাবে জেল থেকে মুক্তি দেওয়ায় বিভিন্ন মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিজেপি। দেখে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে বিজেপিকে উদ্দেশ করে বলেছেন, নির্বাচন এলেই বিজেপির নাগরিকত্ব দেওয়ার কথা মনে পড়ে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বা ক্যা ইস্যুতে বিজেপিকে নিশানা করে বলেছেন, নির্বাচন এলেই বিজেপির নাগরিকত্ব দেওয়ার কথা মনে পড়ে। তিনি আজ বুধবার নদিয়া জেলার কৃষ্ণনগরে এক সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন, বিজেপি কী এমন করল যে মিথ্যা কথা বলে লোকসভার সিট নিল, বিধানসভার সিট নিল, কিছু কাজ করেছে, একটাও করেছে? নির্বাচন এলেই তখন মনে পড়ে ক্যা 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 ক্যা, ওরা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ক্যা মানে কি? নাগরিকত্ব? মতুয়া ভাই বোনেরা বুকে হাত দিয়ে বলুন, চাকরি করেন, দোকান আছে, ছেলেমেয়েরা স্কুলে যায়, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান, স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান, সবই যদি থাকে তার মানে আপনার অধিকার, সম্পত্তি, শিক্ষার অধিকার, লক্ষ্মীর ভাণ্ডার, মা বোনেদের অধিকার, সরকার স্বাস্থ্য পরিষেবার অধিকার দিয়েছে, নাগরিক না হলে কি করে পেতেন? সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নেতামন্ত্রীরা সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বা ক্যা বাস্তবায়ন করার কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই আইন বাস্তবায়ন করার তীব্র বিরোধিতা করে বাংলায় কোনোভাবেই এটা করতে দেবেন না বলে জানিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম সান্ধ্য বিশ্ব সংবাদে। রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার পূর্ব শর্ত হিসেবে দখলীকৃত গোটা এলাকা থেকে রুশ সেনা প্রত্যাহার করার দাবি জানিয়েছে ইউক্রেন। দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ওলেক্সে ড্যানিলোভ বলেছেন, ক্রেমলিনের সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রধান শর্ত হচ্ছে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়া, ইউক্রেনের সকল ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে। এক টুইটার বার্তায় ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা নিরবচ্ছিন্ন রাখার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, এমন প্রযুক্তি দিতে হবে যাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ওঠার আগেই ধ্বংস করে দেয়া যায়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননগামী ইরানি তেলবাহী ট্যাঙ্কার বহর ইরাক সিরিয়া সীমান্তে বিমান হামলার শিকার হয়েছে। এ অঞ্চলে নানা সময়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে দখলদার শক্তিগুলো ও তাদের সমর্থক বা মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার।
লেবাননগামী ইরানি তেলবাহী ট্যাঙ্কার বহর ইরাক সিরিয়া সীমান্তের আল কায়েম ক্রসিং এলাকায় বিমান হামলার শিকার হয়েছে। আজ বুধবার ভোরের এই হামলাকে মার্কিন অথবা ইহুদিবাদী ইসরায়েলের কাজ বলে মনে করা হচ্ছে। ভোর রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ইরাক ও সিরিয়ার সীমান্ত সংলগ্ন তথা সিরিয়ার দের আজোর প্রদেশের আল বুকামাল এবং সীমান্তের অন্য পাশে ইরাকের আল আনবার প্রদেশের আল কায়েম ক্রসিং পয়েন্ট মুখোমুখি অবস্থানে রয়েছে। দাশ 2012 সালে আল বুকামাল এবং 2014 সালে আল কায়েম দখল করেছিল। ইরাকের হাশদ আশ-শাবি নামক সাবেক স্বেচ্ছাসেবী গণবাহিনী ও দেশটির সশস্ত্র বাহিনী এবং সিরিয়ার সশস্ত্র বাহিনী 2017 সালের অক্টোবর ও নভেম্বরে এই দুই ক্রসিং পয়েন্ট মুক্ত করে। সিরিয়ার সঙ্গে স্থলপথে ইরানের যোগাযোগের জন্য এই ক্রসিং পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিয়া ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এই অঞ্চলে উপস্থিত থাকায় সেখানে বারবার হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী এবং তাদের মদতপুষ্ট সন্ত্রাসীরা। এমন সময়ে এ হামলা চালানো হলো যখন ইরানের ভিতরে মার্কিন, সৌদি, ইসরায়েলি ও পশ্চিমা কুচক্রি মহলের সর্বাত্মক মদতপুষ্ট একদল দাঙ্গাবাজ সহিংসতা ও নাশকতামূলক অপতৎপরতা বিস্তারে সচেষ্ট। তেল আবিব ও ওয়াশিংটন ভেবেছে ইরান এ সময় ইরাক সিরিয়া সীমান্তে হামলার কোনো জবাব দেবে না। ইসরায়েলের সংসদ নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের বিজয় ও লেবাননের জ্বালানি সংকট দূর করতে না দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গেও এ হামলার সম্পর্ক রয়েছে, যাতে সামগ্রিকভাবে প্রতিরোধকামী শক্তিগুলোকে দুর্বল দেখানো যায়। আজকের এ হামলা ইরাক ও সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। ইরাক লেবানন ও সিরিয়ার সঙ্গে চুক্তির ভিত্তিতে বৈধভাবে ইরানের তেল লেবাননে পাঠানো হচ্ছে, তাই এ কাজে বাধা দেওয়া অবৈধ ও সন্ত্রাসী তৎপরতা মাত্র। ইরাকের নতুন সরকার তথা মোহাম্মদ শয়া আস-সুদানির সরকারকে বাধা ও চ্যালেঞ্জের মুখে রাখা এবং ইরাক ও সিরিয়ার অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করাও এ অঞ্চলে বারবার মার্কিন ইসরায়েলি হামলার অন্যতম উদ্দেশ্য।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি বাংলাদেশের দিকে। বাংলাদেশের অর্থমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ পাচ্ছে বাংলাদেশ। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের রাজধানী ঢাকা শিক্ষা বোর্ডের SSC বাংলা প্রথম পত্রে সাম্প্রতিক উস্কানির ঘটনায় পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে সারা দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। তাতে ঢাকা শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রের সৃজনশীল অংশে একটি প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে। প্রশ্নপত্রের 11 নম্বর প্রশ্নে সনাতন ধর্মের দু ভাইয়ের জমি নিয়ে বিরোধের বিষয় তুলে ধরা হয়। চেকপোস্টে দেখানো হয় নেপাল ও গোপাল নামের দু ভাইয়ের জমির বিরোধ নিয়ে। ছোট ভাই নেপাল তার বড় ভাইকে সাহায্যতা করতে আব্দুল নামের একজনের কাছে একাংশ জমি বিক্রি করে দেন। আব্দুল সেই জমিতে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং কোরবানির ঈদে সেখানে গরু কোরবানি দেন। এতে জমি বিক্রেতার ভাইয়ের মন ভেঙে যায়। তিনি জমি জমা সব ফেলে সপরিবারে ভারত চলে যান। এমন ঘটনায় বিভিন্ন মহলে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক মাওলানা উবাইদুর রহমান নাদভী রেডিও তেহরানকে বলেন, পরীক্ষার প্রশ্নপত্রে এ ধরনের বিষয় সম্পৃক্ত করা কোনোভাবেই ঠিক নয়। কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার দায়ে তারা কোনোভাবেই এড়াতে পারে না।
নিজ নিজ সীমানায় নিজেদের ধর্মকর্ম করার জন্যই তো এই বাংলাদেশ, বাংলাদেশের সেকুলার যে পদ্ধতি বা এখন যে বাংলাদেশের যে পরিবেশ, সেটা কিন্তু কোন ধর্মের কোন কাজকেই অন্যরা খারাপ মনে করবে না, বাধা দিবে না, প্রত্যেকে নিজের জায়গায় কাজ করবে। এই বিষয়টাকে মানে প্রশ্নপত্রে নিয়ে আসা এটা অসতর্কতা, আর এটা উচিত হয়নি।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার উপকমিটির সহকারী সমন্বয়কারী শহীদুল ইসলাম কবির রেডিও তেহরানকে বলেন, এর মাধ্যমে একটি গোষ্ঠী বাংলাদেশে ধর্মীয় সংঘাতের অপচেষ্টা করছে। অবশ্য এজন্য তিনি সরকারের শিক্ষানীতির কঠোর সমালোচনা করেছেন। বলেছেন, অসাম্প্রদায়িকতার নামে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিচ্ছে কেউ কেউ।
আমাদেরকে অবশ্যই দেখতে হবে যেখানে সরষের ভিতর অবশ্যই ভূত আছে, এবং কারা এই যে হিন্দুত্ববাদী সংস্কৃতি লালন করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার মাধ্যমে এদেশকে একটি স্বাধীনতা সার্বভৌমত হুমকি দিকে নিয়ে যাচ্ছে আমি মনে করি। এবং সেজন্য আমি প্রথমেই এ ব্যাপারে দায়িত্ব স্বীকার করে শিক্ষামন্ত্রী এবং বোর্ডের সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ আমি প্রথম দাবি করছি।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হচ্ছে সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। প্রতিবেদনের বিষয়বস্তুটি ছিল বাংলাদেশে HSC পরীক্ষার প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানির বিষয়ে ইসলামী চিন্তাবিদদের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। অনুষ্ঠানের এই প্রতিবেদনের ঘোষণায় ভুল ভূমিকা প্রচারের জন্য আমরা দুঃখিত। এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রক্ত। রক্ত এক ধরনের তরল যোজক কলা। রক্ত প্রধানত দেহে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে। রক্ত হল আমাদের দেহের জ্বালানি স্বরূপ। আর সেই রক্ত এবং রক্তচাপ নিয়ে আমরা প্রথম পর্বের আলোচনায় জেনেছিলাম উচ্চ রক্তচাপ নীরব ঘাতক। আজ দ্বিতীয় পর্বের আলোচনায় রক্তচাপ নিয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আর আমাদের সাথে অতিথি হিসেবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে কার্ডিওলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, দ্বিতীয় পর্বের আলোচনার শুরুতে আপনার কাছে জানতে চাইব, আমরা রক্তচাপের কথা শুনি তো কারো উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হয়েছে, সেটি আমরা কি করে বুঝব, অর্থাৎ এর লক্ষণগুলো কি?
ধন্যবাদ। প্রথমে বলেন যে আসলে উচ্চ রক্তচাপটা আপনি কিন্তু প্রথমে বলেছিলেন নীরব ঘাতক, আসলে অনেক ক্ষেত্রে নীরবে আসে, হয়তো পেশেন্ট বুঝতেও পারে না যে তার প্রেশার বেড়ে আসছে। দুই নম্বর যেটা হয়, প্রথম প্রথম আমাদের মাথা ব্যথা হতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, মাথা ঘুরাতে পারে। তারপরে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের বংশগতভাবে যাদের রক্তচাপ থাকে, হার্টের রোগ থাকে, তাদের সেটা বাড়তে পারে। এটা থেকে যদি অন্য উপসর্গগুলো দেখা যায়, রক্তচাপ থেকে আমাদের যে ক্ষতিগুলো হয় সেইগুলোর ওই লক্ষণগুলো প্রকাশ পেলে আমরা কিন্তু রক্তচাপ বুঝতে পারি। তবে সর্বোপরি যেটা করতে হবে সেটা হচ্ছে রুটিনলি একটা চেক আপে যেতে হবে আমাদের। আমাদের একটা বয়স যখন 40-এর উপরে হয়ে যায় তখনই আমাদের একটা রুটিন করে একটা সময় ফাঁকে ফাঁকে আমাদের প্রেশার মাপা, ইসিজি করা এবং আমাদের কিডনির পরীক্ষাগুলো করে আমাদের দেখা উচিত যে আমাদের শরীরটা কেমন আছে, রুটিন চেক আপ।
ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, আচ্ছা উচ্চ রক্তচাপ কারো হয়েছে তো এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে বা এর চিকিৎসা কি হবে?
এটা হয়ে গেলে কিন্তু আমাদের চিকিৎসাটা কঠিন হয়ে যায়। সুতরাং একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ। এটা কিউ আসলে কখনোই তেমনটা করা সম্ভব হয়ে ওঠে না, সেই ক্ষেত্রে প্রিভেনশনটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে প্রিভেন্টিভ মেজার্স গুলো। তাহলে প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যেই কারণে হয়, যেমন ধরেন আমার এনএসএ ড্রাগস গুলা, আমার স্টেরয়েড খাওয়া, তারপর আমাদের মেন্টাল স্ট্রেস, এইগুলো থেকে একটু বিরত থাকতে পারলে সেটা প্রিভেন্ট করতে পারি। তারপরে যেটা আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, আমরা অধিক রাতে ঘুমাবো না এবং অনেক বেলা করে ঘুম থেকে উঠবো না, এটা কিন্তু আমাদের রক্তচাপ হওয়া থেকে আমাদেরকে বাঁচাতে পারে। তারপরে আমাদের যেই জিনিসগুলো করতে হবে যে আমাদের খাদ্যাভ্যাস, আমরা জাঙ্ক ফুড গুলো খাই, বিশেষ করে বাচ্চাদেরকে আমরা দিই এই যে চিপস খাচ্ছে বা যে খাবার গুলা যেগুলো আমাকে আমার ফাস্ট ফুড জাতীয় খাবার গুলো সবগুলোতে কিন্তু উচ্চ মাত্রায় লবণ দেওয়া থাকে, সেগুলো আমাদের বাচ্চাদের পর্যন্ত এখন উচ্চ রক্তচাপ দেখা দিচ্ছে। তাহলে এইগুলো থেকে একটু আমাদের দূরে থাকতে হবে। আমাদের দৈনিক কায়িক পরিশ্রম আমাদের খুব দরকার। কায়িক পরিশ্রম যেটা বলা হয় যে প্রতিদিন অন্তত 30-40 মিনিট, সপ্তাহে অন্তত 5 দিন, এটা যদি আমরা করতে পারি আমাদের যে রক্তনালীর এটার যে ইলাস্টিসিটি সেটা কিন্তু রক্ষা পায় এবং আমাদের উচ্চ রক্তচাপ থেকে আমরা বাঁচতে পারি। আর যদি হয়েই যায়, প্রথমত যে উচ্চ রক্তচাপ যে আমাদের জয়েন্ট ন্যাশনাল কমিটি কিন্তু এটাকে কিছু ক্যাটাগরাইজ করেছে, কতটুকু হলে আমরা প্রি হাইপারটেনশন বলবো। যেমন আমি বলেছিলাম যে 120/80, এখন ইলেকট্রনিক ব্লাড প্রেশার 120-139 পর্যন্ত প্রি হাইপারটেনসিভ এবং 80-89 পর্যন্ত ডায়াস্টলিক প্রি হাইপারটেনসিভ ধরা হয়। এটাকে ধরে নেওয়া হয় যে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করলে হয়তো বা আমাদের ওষুধ ছাড়াও সেটা থেকে বাঁচতে পারি। সুতরাং এই পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমি যেন এই রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করতে পারি।
শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আসরে উচ্চ রক্তচাপ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার তাইফুর রহমানের আলোচনা শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
অধ্যাপক ডাক্তার তাইফুর রহমান, আমরা আবারও আলোচনায় ফিরে এলাম। তো এবারে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, ধরুন যে কোনো কারণেই হোক কারো হঠাৎ করে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হয়ে গেল, তখন করণীয় কি?
জি, যদি উচ্চ রক্তচাপ হয়ে যায়, যেটা একটু আগে বলছিলাম যে আমার লাইফস্টাইল মডিফিকেশন ভালো হয়নি বা যে ওষুধের কারণে হলে সেটা বন্ধ করার পরে ভালো হয়নি, ঔষধ অবশ্যই খেতে হবে। এই ব্যাপারে গুরিমসি করার কোন সুযোগ নাই, কারণ প্রতিটা মুহূর্ত যেখানে যেখানে রক্ত পৌঁছায় ওখানে ওখানে প্রেশারটাও কিন্তু পৌঁছায় এবং আমার টার্গেট অর্গ্যান গুলোকে ড্যামেজ করে দিচ্ছে, সুতরাং ওষুধ খেতেই হবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলে বা গুরিমসি করেন এই জন্য, তারা মনে করেন একবার রক্তচাপের ওষুধ শুরু করলে তো আসে বন্ধ করা যাবে না, সুতরাং যতক্ষণ না পারি খাবো না, এটা করার কোন সুযোগ নেই। এখন এটা করতে গিয়ে কখনো আপনি ওষুধ খেলেন বা আপনার লাইফস্টাইল মডিফিকেশন সাথে চালালেন, হয়তো বা রক্তচাপটা একসময় স্বাভাবিক হলো, স্বাভাবিক হওয়ার পরে যে ওষুধটা ছাড়া যাবে এই প্রশ্নটা অনেকেই করেন। আমি বলি যে না, সে ধরেন একটা রিং উঁচা হয়ে অনেক উপরে উঠে গেল, যেই লেভেলে থাকার কথা সেই লেভেলে নাই, উঁচু হয়ে গেল, তখন আমি একটা 5 কেজির বাটখারা চাপালাম ওখানে, দেওয়ার পরে এটা লেভেলে আসলো, আমি কিন্তু খুলতে পারবো না, কারণ বাটখারা সরানোর সাথে সাথে লাভ দিয়ে জাম্প করবে এবং অনেক উপরে উঠে যাবে। সেক্ষেত্রে যদি দেখি আমার লেভেলের চেয়ে নিচে নেমে গেছে, সেক্ষেত্রে 5 কেজির জায়গায় আমি 4 কেজি দিব, কিন্তু তাও নিচে থাকে 3 কেজি দিব, এইভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে হয়তো আমি ওষুধটা উইথড্র করতে পারবো। কিন্তু হঠাৎ করে নর্মাল আসার পর করে সেটা উইথড্র করলে বরং অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে, যেমন রক্ত ছিঁড়ে হ্যামোরেজিক স্ট্রোক হতে পারে, মানে ব্রেনের রক্তক্ষরণ হতে পারে রক্ত দেওয়া ছিঁড়ে। সুতরাং এটা আমাদের ওষুধ খেতে হবে এবং হঠাৎ করে ওষুধ উইথড্র করা যাবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া।
আজকের পর্বের শেষ প্রশ্ন অধ্যাপক ডাক্তার তাইফুর রহমান, উচ্চ রক্তচাপ নীরব ঘাতক সে কথা আমরা জেনেছি, তো এ ব্যাপারে সতর্ক হওয়ার জন্য আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
সবশেষে আমি শুধু একটু বলতে চাই, আসলে আমি যেটা মনে করি আমার রুটিন আমাকে ঠিক রাখতে হবে, প্রিভেনশন খুব বেশি প্রয়োজন। এবং প্রিভেনশনের জন্য আমি বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার হচ্ছে মানুষ। এই মানব দেহের জন্য আমার জন্য যে রুটিন দেওয়া আছে আমি কখন ঘুমাবো কখনো, পরিমিত খাবার খুব বেশি প্রয়োজন, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার না খেয়ে আমরা যদি আমাদের টোটাল একটা ব্যালেন্স ডায়েট খাওয়ার চেষ্টা করি তাহলে যে আমার রোগ হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যায়। যেগুলা হচ্ছে জাঙ্ক ফুড বা আমরা যারা অ্যালকোহল নেই বা আমরা যারা ধূমপানের অভ্যাস আছে, এই জিনিসগুলো থেকে যদি আমরা একটু দূরে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের রক্তচাপও হবে না, আমরা একটু সুস্থ থাকবো। এবং সর্বোপরি আমি বলবো আমার ঘুম সবচেয়ে বেশি অনিয়ম করি হচ্ছে আমাদের ঘুমের ক্ষেত্রে, আর্লি ঘুমাতে হবে আর্লি উঠতে হবে, কারিক পরিশ্রম আমাকে করতেই হবে। এখনকার যেটা সবচেয়ে বেশি সবচেয়ে ধরা হয় সেটা হচ্ছে ভিটামিন ডি দিতে হচ্ছে, গায়ে একটু রোদ লাগাতে পারলে কিন্তু আমার অনেক দূর থেকে আমি বাঁচতে পারি। সুতরাং আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটুই বলবো যে আমরা আসলে সুস্থ থাকার জীবনের স্বাভাবিক নিয়ম গুলো যদি আমি মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমি ভালো থাকতে পারবো এবং আমার উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোক সব ঘাতক ব্যাধি থেকে আমরা বাঁচতে পারবো।
তো অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, হাই ব্লাড প্রেশার নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি, তবে একটু বলে রাখি উচ্চ রক্তচাপ যাতে না হয় সেজন্য অবশ্য আমাদের নিয়মিত ব্যায়াম, তেল চর্বির কম ব্যবহার করে পরিমিত খাবার, পরিমিত ঘুম ও বিশুদ্ধ পানি পান করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 9 নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্লান্ট প্রকল্প বিলম্ব, মন্ত্রী দৈনিক নয়া দিগন্ত। খাদ্য আমদানিতে সর্বোচ্চ 82% ব্যয় বৃদ্ধি, দৈনিক যুগান্তর। ছেলেরা যা পারেনি মেয়েরা তা পেরেছে, বলেছেন প্রধানমন্ত্রী, দৈনিক ইত্তেফাক। যেভাবে চেয়েছে সেভাবেই ঋণ দিচ্ছে IMF, অর্থমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। রিজার্ভ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন, দৈনিক মানব জমিন। শুনেছি বিএনপি নাকি সমাবেশে বসে থেকেই সরকার গঠন করবে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, সুকান্ত অপসারণ নিশ্চিত, শুভেন্দুর সভাপতি হওয়ার পথে এখন মূল কাটা RSS, দৈনিক সংবাদ প্রতিদিন। নিজেদের মধ্যে ঝামেলা নয়, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা মমতার, দৈনিক আজকাল। প্রিজন ভ্যানের তলায় শুয়ে পড়লেন চাকরি প্রার্থীরা, এক্সাইজ মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দৈনিক আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক ইত্তেফাক খবরে লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ছেলেরা যা পারেনি মেয়েরা তা পেরেছে। ছেলেরা শুনলে একটু রাগ করবে, রাগ করার কিছু নেই, ছেলেদের প্রতিযোগিতা একটু বেশি, তাও আমি বলবো আমাদের মেয়েরা যথেষ্ট ভালো করেছে। বুধবার নিজ কার্যালয়ে সাব জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ বছর পর মেয়েদের হাত ধরে ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আসে বাংলাদেশে। নারী সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাবিনা সানজিদারা।
দৈনিক কালের কণ্ঠ লিখেছে, বাংলাদেশ যেভাবে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF সেভাবে ঋণ দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, আমরা যেভাবে চেয়েছিলাম IMF সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। IMF এর ঋণ আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ। এদিকে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আমাদের প্রয়োজনে আমরা ঋণ নেব, তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কঠিন শর্ত মেনে নয়। টাকার জন্য খুব হার্ড প্রি কন্ডিশন মেনে না সহজ নয়। আলাপ আলোচনা চলছে।
শুনেছি বিএনপি নাকি সমাবেশে বসে থেকেই সরকার গঠন করবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই শিরোনামের খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনো বন্দুকের নল বা পেশি শক্তির প্রদর্শন করে ক্ষমতায় আসেনি। জনগণের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাস রয়েছে, তার বিকল্প আর কেউ নেই। আজ বুধবার দুপুরে মাদারীপুর পৌর শহরের স্বাধীনতা অঙ্গনে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ফ্রি অপারেশনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, শুনেছি বিএনপি নাকি সমাবেশে বসে থেকেই সরকার গঠন করবে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন গণতন্ত্রের কথা। বিএনপি ঢাকায় ২০ লক্ষ লোক নিয়ে সমাবেশ করার কথা বলেছে, তারা লোক নিয়ে গিয়ে বসে থাকুক, আমাদের অসুবিধা নেই, কিন্তু সমাবেশের নামে তারা যদি জনগণের যানমাল ও রাস্তাঘাট বন্ধ করে তাহলে প্রশাসন তাদের প্রতিহত করবে।
দৈনিক নয়া দিগন্ত লিখেছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস উসমান বলেছেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করছে। বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগের সাথে তার মন্ত্রণালয়ের যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতে ডলার সংকটের কারণে প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও উপস্থিত ছিলেন। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ সরিয়ে নিতে ব্যবহৃত বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের অগ্রগতি নিয়ে আলোচনার জন্যই মূলত এই বৈঠক ডাকা হয়। ২০১০ সালে হাতে নেওয়া ২৪০০ মেগাওয়াট রূপপুর NPP প্রকল্পের দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটি ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন। সরকার ২০২২ সালে প্রথম ইউনিট এবং ২০২৩ সালে দ্বিতীয় ইউনিটের নির্মাণ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছিল।
রিজার্ভ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন, এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, যেভাবে রিজার্ভ কমছে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমদানি নিয়ন্ত্রণ করে রপ্তানি এবং রেমিটেন্স বাড়াতে চেষ্টা করা হচ্ছে, তারপরেও তো কাঙ্ক্ষিত ফল মিলছে না, অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। রিজার্ভ পরিস্থিতি নিয়ে মানবজমিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, শুধু মুদ্রানীতি দিয়ে বা বাংলাদেশ ব্যাংক দিয়ে এই সংকটের সমাধান হবে না, একটি সমন্বিত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এখন যেটা হচ্ছে, শুধু বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে, এখানে NBR এর বিষয় আছে, এক্সপোর্ট কাউন্সিল বোর্ডের বিষয় আছে, সংশ্লিষ্ট আরও অনেক বিষয় আছে। এখন আমদানি কমছে, রিজার্ভের জন্য আমদানি বন্ধ করে দেয়া যাবে না।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আজকে লিখেছে, এই মুহূর্তে নদিয়ায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানের সভা থেকে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন মমতা, সকলের নজর ছিল সেদিকেই। সভা মঞ্চ থেকে একাধিক ইস্যুতে বক্তব্য রেখেছেন তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সাফ বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের একাধিক জায়গায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আজ দলনেত্রী বলেন, তৃণমূল কংগ্রেস একটা পরিবার, কোনো গ্রুপ নয়, তাই দল এবং নিজেদের মধ্যে শান্তি বজায় রেখে কাজ করে যেতে হবে মানুষের স্বার্থে। গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে আরও কড়া বার্তা দিয়ে বলেন, দলে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করলে তাকে আর দলে জায়গা দেওয়া হবে না।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে জানিয়েছে, শুভেন্দু অধিকারীর সভাপতি হওয়ার পথে মূল কাঁটা এখন কেশব ভবন। আরএসএস চাইছে আদি বিজেপির কাউকে সভাপতি করা হোক। কোনো দলবদল বা তৎকাল বিজেপির কেউ রাজ্য সভাপতির পদে বসুক তা চাইছে না কেশব ভবন। দিল্লি অবশ্য শুভেন্দু অধিকারীকেই রাজ্য সভাপতি করার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য সভাপতি পদের চায় না দিল্লির শীর্ষ নেতৃত্ব। কিন্তু শুভেন্দুর ক্ষেত্রে আরএসএস আবার নারাজ হলেও শুভেন্দুর বিকল্প কোনো নামও দিল্লিকে দিতে পারছে না কেশব ভবন। দিলীপ শিবিরও চাইছে সভাপতি বদল হলে সেখানে আদি বিজেপির কেউ বসুক।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই কুটি নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা সূরা ওয়াকিয়ার 56 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার 57 থেকে 74 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই সূরা ওয়াকিয়ার 57 থেকে 62 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন আফারাআইতুম মা তুমনুন أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون
আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছো না? তোমরা বীর্য আকারে যা নিক্ষেপ করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি? তোমরা তাকে মানুষ রূপে সৃষ্টি করো নাকি তার সৃষ্টিকর্তা আমি? আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং কখনো কেউ আমার ক্ষমতাকে অতিক্রম করতে পারেনি। তোমাদের স্থানে তোমাদের সদৃশ আনয়ন করতে এবং তোমাদেরকে এমন জগতে আবির্ভূত করতে যা তোমরা জানো না। তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্পর্কে অবশ্যই জানো, তাহলে আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম এ কথা কেন অনুধাবন করো না?
আগের আয়াতগুলোতে কিয়ামত অস্বীকারীদের কথা বলা হয়েছিল, এরপর এই আয়াতগুলোতে কিয়ামত সংঘটিত হওয়ার কারণ সম্পর্কে বলা হচ্ছে। তোমরা কি তোমাদের সৃষ্টিতে আল্লাহর ক্ষমতা দেখতে পাওনি? তোমাদের সন্তানদের ব্যাপারে তোমরা কি চিন্তা ভাবনা করেছ? তোমরা তো শুধু তোমাদের স্ত্রীদের গর্ভের শুক্র স্থাপন করো, কিন্তু এরপর 9 মাসে গর্ভের মধ্যে কি ধরনের পরিবর্তন হয় তা তোমাদের জানা নেই। তাহলে পৃথিবীতে আগমন যখন তোমাদের হাতে নেই এবং চলে যাও যখন তোমাদের ইচ্ছাতে ঘটবে না, তখন কিভাবে তোমরা মৃত্যুর পর আরেকবার জীবিত হওয়ার ঘটনায় সন্দেহ করো? এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: এক, আল্লাহ ও পরকালে অস্বীকারীদের সামনে যুক্তিপূর্ণ প্রশ্ন তুলে ধরলে সেগুলোর উত্তর খুঁজতে গিয়ে এসব মানুষ সত্যকে খুঁজে পাবে। দুই, জীবন মৃত্যুর উপর মানুষের কোনো হাত নেই, আল্লাহ তালাই মানুষকে জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান, আর এতে তাঁর অপ্রতিদ্বন্দ্বী শক্তির বহিঃপ্রকাশ ঘটে।
এবারে সূরা ওয়াকিয়ার 63 থেকে 67 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাযরাউনহু আম নাহনুয যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফযালতুম তাফাক্কাহুন।
তোমরা কৃষি জমিতে যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা কি সেটাকে অঙ্কুরিত করো না আমি অঙ্কুরণকারী? আমি ইচ্ছে করলে একে খড় কুটায় পরিণত করতে পারি। তখন তোমরা হয়তো বুদ্ধি হয়ে বলবে, আমাদের তো সর্বনাশ হয়ে গেছে, বরং আমরা হৃত সর্বস্ব হয়ে পড়েছে। প্রকৃতিতে আল্লাহ তাআলার ক্ষমতার আরেকটি উদাহরণ পেশ করে এখানে বলা হয়েছে, মাটি থেকে যে কোনো গাছ ও ফসলের চারা গজানোতে কি তোমাদের কোনো হাত আছে? তোমরা আল্লাহর সৃষ্ট মাটিতে তারই সৃষ্ট বীজ বপন করে তাতে আল্লাহরই দেয়া পানি ঢেলে দাও, এরপর এই বীজ তলার উপর আল্লাহর দেওয়া সূর্যালোক নিক্ষিপ্ত হয় এবং তারই দেয়া বাতাস সেখানে প্রবাহিত হয়। এত কিছুর সমন্বয় ঘটার পর বীজ থেকে চারা গজায়। আল্লাহ তাআলা যদি এত সব উপাদানের যে কোনো একটি কেড়ে নেন তাহলে বীজ তলা মরে শুকিয়ে যাবে, তখন কি তোমরা সেটাকে আবার জীবিত করতে পারবে?
এই আয়াতগুলো থেকে আমরা যেসব শিক্ষা পাই সেগুলো হচ্ছে: এক, পৃথিবীতে যেমন ছোট একটি মৃত বীজ দিয়ে একটি জীবিত চারা গাছ জন্ম নেয়, তেমনি কিয়ামতের দিনও মানুষের এক টুকরো দেহাবশেষ দিয়ে তাকে আবার জীবিত করা সম্ভব হবে এবং এ কাজ করবেন মহাশক্তিধর আল্লাহ। দুই, মানুষ কখনো মাটিতে বীজ বপন করে, আবার কখনো গর্ভাশয়ে শুক্রাণু স্থাপন করে, কিন্তু মাটি থেকে চারাগাছ উৎপাদন কিংবা মায়ের গর্ভে শিশুর জন্ম শুধুমাত্র আল্লাহ তালাই দিতে পারেন, এখানে মানুষের বিন্দুমাত্র হাত নেই।
এবারে সূরা ওয়াকিয়ার 68 থেকে 74 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনযালতুমুহু মিনাল মুযনি আম নাহনুল মুনযিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন।
তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তোমরা চিন্তা করেছো কি? তোমরা কি সেটা বৃষ্টি
যান্ত্রিক গোলযোগের জন্য আমরা দুঃখিত। এবারে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিন্দা জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বলেছে জাতিসংঘের এ ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ কোরীয় উপদ্বীপে উত্তেজনার আগুন জ্বালিয়ে রাখতে ভূমিকা রাখছে। লেবানন অভিমুখী ইরানি তেল ট্যাঙ্কারের একটি বহরে বিমান হামলা হয়েছে। ইরাকি সূত্রগুলো জানিয়েছে ইরাক সিরিয়া সীমান্ত অতিক্রম করার সময় 22টি ট্যাঙ্কারের ওই বহরটিতে হামলা হয়। আইআরআইবির একজন সংবাদদাতা জানিয়েছেন একটি মার্কিন ড্রোন থেকে বহরের দুটি ট্যাঙ্কারের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ইরাকের আল কায়েম ক্রসিং অতিক্রম করে 8টি ট্যাঙ্কার সিরিয়ায় প্রবেশ করছিল। ইরাক ও সিরিয়া হয়ে ট্যাঙ্কারের বহরটির লেবাননে প্রবেশের কথা ছিল। সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন ইরানের নৈরাজ্য সৃষ্টিকারীদের হাতে ইরাকের কুর্দিস্তান থেকে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। তিনি লন্ডন ভিত্তিক নিউজ চ্যানেল বিবিসি ফার্সিকে এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করে বলেন তার ভাষায় চলমান বিক্ষোভে ইরান সরকারের পতন ঘটবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী নীতির দীর্ঘদিনের সহযোগী বোল্টন ইরানের নৈরাজ্য সৃষ্টিকারীদের সরকার বিরোধী এবং চলমান নৈরাজ্যকে সরকার বিরোধী আন্দোলন বলে আখ্যায়িত করেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রমের সঙ্গে $4,000 কোটি সমঝোতা চুক্তি সই করেছে ইরান, মস্কো সফর শেষে জানালেন জ্বালানি মন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি, অন্যদিকে সিনেটে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর কাছ থেকে $4.5 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন অর্থমন্ত্রী। এবং ভারতে নির্বাচন এলে বিজেপির নাগরিকত্ব দেওয়ার কথা মনে পড়ে বলে কেন্দ্রের ক্ষমতাসীন দলকে একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।